মৃত্যু থেকে বাঁচার জন্য না, বরং সে তার অন্য কোনো প্রয়োজনে যদি ওই এলাকা থেকে চলে আসে। যেমন হয়তো এখন ইউকেতে অনেক মুসলিমরা আছেন, ইউকে এখন আক্রান্ত, ইউকে থেকে বাংলাদেশিরা আসতে পারবেন কিনা, এটা তাদের জন্য হালাল না হারাম, এটা তাদের জন্য মোবাহ না হারাম, এই বিষয়ে মতবিরোধ। কথা হচ্ছে যে যদি ওনারা যে এখানে থাকলেই আমার মৃত্যু হয়ে যাবে, আর আমি যদি জান বাঁচাতে চাই তাহলে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, এই উদ্দেশ্যে বেরিয়ে আসাটা এটা হারাম। আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত, তোমার মৃত্যু যদি লেখা থাকে তাহলে তুমি ইউকেতে থাকো না বাংলাদেশে থাকো না যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তে থাকো, তোমাকে মৃত্যু পাকড়াও করবেই, মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না যদি আল্লাহ আজ্জা জেলা তোমার জন্য সেটা লিখে রাখেন। ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু চলে আসবে তখন এটা এক মুহূর্ত আগ পিছু হবে না, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। সুতরাং এই উদ্দেশ্য ছাড়া কেউ যদি, যেমন হয়তো তার এখন কি যে সব কিছু স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ হয়ে গেছে, ওইখানে থাকার তার কোনো প্রয়োজন নেই, সে ওই মুহূর্তে চলে আসতেছে, তাহলে এটা তার জন্য কি আছে, জায়েজ, এটা তার জন্য জায়েজ। কিন্তু এখানে আরেকটা বিষয় যে ওইখানে যদি কোনো আক্রান্ত ব্যক্তি থাকে তাহলে সে ইনফেক্টেড লোক সেখান থেকে আসা এটা তার জন্য হারাম। যিনি ইনফেক্টেড, আল্লাহ না করুন যে ইউকেতে কিংবা ইটালিতে একটা লোক এই মহামারীতে আক্রান্ত, তাওনে আক্রান্ত হয়ে গেছে, এই অবস্থায় সে ওই দেশ থেকে বেরিয়ে অন্য কোনো দেশে যাওয়া তার জন্য কি হারাম। এটা কারণ যাতে সে অন্য মানুষের সমস্যার কারণ না হয়, এই পথ রুদ্ধ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিশেষ করে মুসলমানদের উচিত যে যখন কেউ বুঝবে আল্লাহ আজ্জা জালা না করুন এবং মুসলমানদেরকে পরিপূর্ণরূপে এ ধরনের মহামারী থেকে এবং সব ধরনের রোগবালাই থেকে হেফাজত করুন, যদি কেউ কোনো মুসলিম বুঝেন যে তিনি ওই রোগ দ্বারা পুরোপুরি ইনফেক্টেড আক্রান্ত হয়ে গেছেন, তাহলে তার জন্য উচিত না যে নিজ এলাকা থেকে, নিজ শহর থেকে বা নিজ বাড়ি থেকে বের হওয়া, এমনকি তার জন্য মসজিদে গমন করা জুমার জন্য কিংবা জামাতের জন্য, এটা কোনোভাবেই তার জন্য এটা ঠিক হবে না, এটা তার জন্য হারাম, লা ইয়াজুজ। কারণ কি, যে তিনি অন্যদের সমস্যার কারণ হতে পারেন, সুতরাং অন্যের ক্ষতি করা এটা ইসলাম এটাকে অ্যালাউ করে না। অতএব তার জন্য যেখানে তার জন্য জুমা এবং জামাতে যাওয়া ঠিক না, সেখানে তার ওই দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া এটাও উচিত না। কিন্তু যদি একজন সুস্থ লোক থাকেন যে তার মধ্যে কোনো কি নেই, আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন, এই অবস্থায় যে তার অন্য কোনো প্রয়োজনে তিনি কি করছেন, ওই দেশ ছেড়ে, ওই এলাকা ছেড়ে, আক্রান্ত দেশ ছেড়ে তিনি অন্য দেশে যাচ্ছেন, তাহলে এটা তার জন্য জায়েজ আছে। এবং এর দলিল পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আনহু তাউনে যে আমাওয়াসের সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে তিনি কি করছেন, লিখে পাঠিয়েছেন, তাকে ওইখান থেকে শাম থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। যদিও আবু উবাইদা ইবনুল জাররাহ, যাকে আমিনু হাদিহিল উম্মাহ বলা হয়, উপাধি লাভ করেছেন, এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত লোক, তো তিনি যেহেতু তখন মুসলিম সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, তো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে তিনি ওইখান থেকে আসতে চাননি, তিনি তার আমানত পরিপূর্ণরূপে রক্ষা করতে চেষ্টা করেছেন। এবং তিনি এটাও সাথে সাথে এই বিষয়টাও কি করছেন যে যেহেতু ওই সময়ে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ওইখান থেকে চলে আসার অনুরোধ পাঠিয়েছেন, তখন শাম তাউনে আমওয়াস দ্বারা, ওই তাউন দ্বারা পুরা শাম সিরিয়া আক্রান্ত হয়ে পড়েছিল, সুতরাং ওই আক্রান্ত দেশ থেকে তিনি বেরিয়ে আসতে চাননি, যাতে করে অনাক্রান্ত এলাকাগুলো তার দ্বারা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাম যেতে চাইলেন এবং যাওয়ার পথে পথিমধ্যেই তিনি তার কাছে খবর আসলো যে শাম ইতিমধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে, তখন তিনি ওইখান থেকে ফিরে আসেন, বাইরে থেকে তিনি ওইখানে যাননি। তো এই যে বিষয়গুলো বাইরের থেকে ওইখানে না যাওয়া এবং ভিতর থেকে ওইখান থেকে বের না হওয়া, এই বিষয়গুলো কোনোভাবেই কাজা এবং কাদারের প্রতি ইমানের পরিপন্থী বিষয় না। কারণ না যাওয়াটা এটাও আল্লাহ আজ্জা জাল্লার ফয়সালা এবং ওইখান থেকে বেরিয়ে না আসা এটাও আল্লাহ আজ্জা জাল্লার ফয়সালা। আল্লাহ আজ্জা জাল মুসিবত তিনি আদাব তিনি পাঠিয়েছেন এবং এই আদাব থেকে কিভাবে বেঁচে থাকা যায় সে বিষয়গুলোর সেই উপায় তিনি বলে দিয়েছেন। হ্যাঁ, এমনিভাবে যেমন মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, আবার দোয়া আল্লাহ আজ্জা জাল্লা শিখাই দিয়েছেন, সেই দোয়াটাও হচ্ছে কাদা এবং কাদেরের মধ্যেই। আসবাব বা মাধ্যম অবলম্বন করা এটা কাদা বা কাদারের শরীয়ত সমর্থিত বা শরীয়ত নির্দেশিত মাধ্যমগুলো অবলম্বন করা এটা হচ্ছে ওয়াজিব। যেভাবে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্য শরীয়তের নির্দেশনাগুলো মেনে চলা উচিত, ঠিক তেমনিভাবে জাগতিক বিপর্যয়গুলো থেকে বেঁচে থাকার জন্য শরীয়ত নির্দেশিত উপায়গুলো অবলম্বন করা ওয়াজিব। অতএব রাষ্ট্রীয়ভাবে যে নির্দেশনাগুলো আছে, বাহ্যিকভাবে হাত ধোয়া, তারপরে মাস্ক ব্যবহার করা বা অন্যান্য যে কীগুলো অবলম্বন করা, এগুলা যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক না সেগুলো অবশ্যই মেনে চলা উচিত। এখানে ছোট্ট একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে কিছু অনেক সময় আসে যে বিভিন্ন জায়গায় বা গেলে পরে তারা ওই হ্যাক্সিসল বা এ ধরনের হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে বলেন। তো যেগুলোর মধ্যে যে হ্যান্ড ওয়াশগুলোর মধ্যে অ্যালকোহল আছে, যদি আপনি সেগুলো ব্যবহার করেন এবং আপনি পরবর্তীতে ভালো করে হাত ধুয়ে নিতে পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে পারবেন, তাহলে তখনই কিন্তু আপনি এই ধরনের মেডিসিনগুলো বা হ্যান্ড ওয়াশগুলো ব্যবহার করবেন যেগুলোর মধ্যে অ্যালকোহল আছে। কিন্তু ওইগুলাতে মোটামুটি বেশ ভালো মাত্রার অ্যালকোহল থাকে। এখন মনে করেন যে আপনি একটা শপিং মলে গেলেন, তারা যাওয়ার পরেই আপনাকে এ ধরনের কোনো হ্যান্ড ওয়াশ দিল যেটার মধ্যে অ্যালকোহল আছে, আপনি হাত না ধুয়েই আপনি সালাত আদায় করলেন কিংবা ওই হাত আপনার কাপড়ে লাগলো, তাহলে এটা ঠিক হবে না। এই বিষয়গুলো অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকা উচিত। কিন্তু যদি আপনি হ্যাক্সিসল দিচ্ছেন, আপনার কাপড়ে লাগতেছে না, কিছুক্ষণের মধ্যে আপনি হাত ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতেছেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো শারঈ এই যে কি থেকে এই অবা থেকে তাউন থেকে বেঁচে থাকার জন্য শরীয়ত নির্দেশিত যে মাধ্যমগুলো বা উপায়গুলো আছে সেই উপায়গুলো অবলম্বন করা এবং এর সাথে সাথে জাগতিক বা বাহ্যিক যে অবলম্বনগুলো আছে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করা যেতে পারে যতক্ষণ না সেগুলো শরীয়তের পরিপন্থী হবে বা শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে, এরকম উপায়গুলো অবলম্বন করা যাবে। তো শরীয়ত নির্দেশিত বাঁচার উপায়গুলো কি? প্রথমত ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার, তওবা সম্পর্কে অবশ্যই আপনারা জানেন যে তওবা হচ্ছে যে গুনাহের মধ্যে আছেন, যে পাপের মধ্যে আছেন, সেই পাপটাকে সাথে সাথে ছেড়ে দেয়া। এই এই পাপগুলো যেটা হয়ে গেছে আপনার থেকে, এর জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং আল্লাহ আজ্জা জাল্লার কাছে ইস্তিগফার করা, আল্লাহকে এই বিষয়ে ওয়াদা দেয়া যে এই পাপ আমি আর করব না। কায় মনে মনে প্রাণে এটা নিজের সাথে চুক্তিবদ্ধ হতে হবে যে এই পাপ আমি আর করব না, সাথে সাথে ওই পাপকে ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং অতীতে যেটুকু হয়ে গেছে এর জন্য অনুতপ্ত এবং লজ্জিত হয়ে আল্লাহ আজ্জা জাল্লার কাছে ইস্তিগফার করতে হবে। এটাই হচ্ছে বাঁচার উপায় মুমিনদের জন্য, মুয়াহ্হিদদের জন্য। আল্লাহ আজ্জা জাল্লার কাছে আশ্রয় চাইতে হবে এ ধরনের অসুখ বিসুখ থেকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে শিখিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, এই তিনি নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। তো এই ধরনের সাইয়িল আসকামের মধ্যে সব কিছুই, মন্দ রোগব্যাধি, এই মন্দ রোগব্যাধির মধ্যে এই সব ধরনের ভাইরাস, বা সব ধরনের রোগ ব্যাধির অন্তর্ভুক্ত, এগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তো আজকার যেগুলো আছে মাসনুন দোয়া জিকির যেগুলো আছে সেগুলো পড়তে হবে, এগুলাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম প্রোটেকশন। এখানে এই বিষয়টা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে যখন আমরা বিশ্বাস করব এই ভাইরাসগুলো এই মহামারী আল্লাহ আজিজুল্লার পক্ষ থেকে, এবং সাথে সাথে আমরা এই বিশ্বাস পোষণ করছি যে এখন কিংবা আরও সামনে যত সব বিপর্যয় যত রোগ ব্যাধি তৈরি হবে সবগুলোর জন্যই ট্রিটমেন্ট আল্লাহ আজিজুল্লাহ রেখে দিয়েছেন, সব কিছু ট্রিটমেন্ট আল্লাহ আজিজুল্লাহ প্রতিষেধক রেখে দিয়েছেন। আর আমাদের কাছে তো প্রতিরোধমূলক ব্যবস্থা তো আছেই। প্রতিরোধমূলক ব্যবস্থা কি, এগুলার প্রতিরোধক কি? প্রতিরোধক হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, এটাই সহজ কথা। আজাব থেকে বেঁচে থাকার, আল্লাহর আজাব থেকে বেঁচে থাকার প্রতিরোধ প্রিভেন্টিভ ওয়ে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকতে হবে। আপনি পাপ থেকে বেঁচে থাকেন, আপনি নিশ্চিত থাকেন আল্লাহর কোনো বিপর্যয় আপনাকে পৌঁছাবে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনি কায়মনে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, হয়তো সাগায়ের কোনো কোনো গুনাহ হয়ে যেতে পারে আমাদের থেকে, আমাদের জন্য ইস্তেগফারের দরজা খোলা আছে। কায়মনে যদি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি অবশ্যই আল্লাহ আমাদেরকে আদাব দেবেন না। এরপরে যে আওরাত গুলো আজকার গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এগুলাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম প্রতিষেধক এবং এগুলা প্রতিরোধক। প্রতিরোধক এবং প্রতিষেধক দুই ব্যবস্থাই কিন্তু শরীয়ত আমাদেরকে দিয়েছে। আপনি যদি কেউ আক্রান্ত হয়ে যায় সে আল্লাহ আজ্জাল্লার কাছে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। কায় মনে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে এই এই অসুখ থেকে তুমি আমাকে মুক্তি দাও, অবশ্যই এই বিশ্বাস নিয়ে তাকে দোয়া করতে হবে যে অবশ্যই আমার রব আমার ডাকে সাড়া দেবেন। আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু, আল্লাহ ব্যতীত কে আছে যে বিপর্যস্ত লোকের ডাকে সাড়া দেবেন যখন সে তাকে ডাকবে? কে আছে যে তার অনিষ্টগুলো তার থেকে দূর করে দেবে আল্লাহ ছাড়া? এই বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে হবে। এই দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ। কদরকে একমাত্র দোয়াই প্রতিহত করতে পারে, দোয়া প্রতিহত করতে পারে। এর অর্থ এটুকু না যে দোয়া কদরকে পাল্টাই ফেলে। যখন বান্দা দোয়া করবে, বান্দা দোয়া করে আল্লাহ আজ্জাল্লাহ তার এই দোয়ার দ্বারা তার মুসিবত ছড়ায় দেন, এটাও কিন্তু আল্লাহ আজ্জাল্লাহর ইলমে আগে থেকেই আছে যে বান্দা দোয়া করবে এবং এই দোয়া দ্বারা তার কি হবে, সেই অবস্থা থেকে নাজাত পাবে। তো এটা বাহ্যিকভাবে যে যে বিপর্যয়টা তার উপরে পড়ছে এটা তার থেকে দূর হয়েছে দোয়ার দ্বারা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে ডাকো অনুনয় বিনয়ের সাথে এবং গোপনে, এই বিশ্বাস নিয়ে যে অবশ্যই আমার রব আমার ডাকে সাড়া দেবেন। উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআনি। কথাটা আপনার রবের আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। আপনি একদম পুরোপুরি রূপে লা ইয়াফআলিল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা না করুন, কেউ যদি পরিপূর্ণ রূপে আক্রান্ত হয়ে যায় এবং ওই সময়ে যদি সে আল্লাহকে ডাকে যে রব তুমি ছাড়া কে আছে আমাকে এই বিপর্যয় থেকে মুক্তি দেওয়ার, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি তুমি আমাকে নাজাত দাও, অবশ্যই তার রব তা ডাকে সাড়া দেবেন। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণও করে তাহলে সে শাহাদাতের মর্যাদা পাচ্ছে, তাহলে তার হারানোর কি আছে? আজাবাল্লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লা আজাবাল্লি আমরিল মুমিন, أن أمره كله له خير وليس ذلك إلا للمؤمن এটা কেবল মুমিনের জন্য তো যে তার সব কিছুই হচ্ছে কি খুব আশ্চর্যজনক বিষয় তার ভালো কিছু তাকে পৌঁছায় সে আল্লাহ শুকর আদা করে এটাও তার জন্য খায়ের যদি মন্দ কিছু পৌঁছায় সে সবর করে এটা তার জন্য খায়ের সুতরাং মুমিনের হারানোর কিছু নেই যদি সে মুমিন হতে পারে ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন তো এবং যাই হোক যা প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে দোয়া প্রতিষেধক হচ্ছে দোয়া প্রতিরোধের মধ্যে আছে যে ডেইলি আজকারগুলো যেগুলো আছে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো সুন্না দোয়াগুলো সেগুলো প্রতিষেধকের মধ্যে আছে সূরাতুল ফাতিহা কেউ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সূরাতুশ শিফা তার কাছে আছে সে সূরাতুশ শিফা দ্বারা রোকেয়া করুক আল্লাহ আজ্জা জাল্লা তাকে শিফা দেবেন এবং এ বিষয়ে আপনারা জানেন যে আসলে হাদিসের মধ্যে যে ঘটনা যে সাহাবারা সূরাতুল ফাতিহা দ্বারা রোকেয়া করলেন এবং একজন সাপে কাঁঠা রোগী কি হয়ে গেল সুস্থ হয়ে গেল তো সাপের বিষ এটা অনেক দ্রুত হার্ট এবং ফুসফুসকে আক্রমণ করে খুব দ্রুত এটা ১৪ দিন সময় নেয় না তো ওই যে বিষ বা যে পয়জনটা খুব দ্রুত মানুষের ধমনীতে চলে যায় ওইটা থেকেও আল্লাহ আজ্জা জাল্লা সূরাতুল ফাতিহা দ্বারা রোকেয়ার মাধ্যমে ওইটা থেকে আল্লাহ আজ্জা জাল্লা শিফা দিয়ে দেন এইটা তো এই যে ভাইরাস বাহ্যিক হিসাব অনুযায়ী আল্লাহু আলাম মানুষের যে ক্যালকুলেশন বা মানুষের যে অবজারভেশন তা থেকে জানা যায় যে এটা কিছুটা সময় নেয় সুতরাং সূরাতুল ফাতিহা এটা তো এই ক্ষেত্রে আরো অনেক হাজার গুণ বেশি কার্যকর এবং আরো যত মারাত্মক পয়জনই হোক না কেন এবং আরো যত বড় ভাইরাসই হোক না কেন সূরাতুশ শিফা তো সূরাতুশ শিফাই আল ফাতিহা এটা প্রতিরোধক যেহেতু এই ভাইরাস বা এই যে মহামারীটা এটা কি এটার বাহ্যিকভাবে আমরা এটাকে কিছু দেখছি না এটা আমাদেরকে ভিতর থেকে কি করতেছে আনসিন তো এটার প্রতিরোধ করতে হবে আমাদের ওই সমস্ত আনসিন অস্ত্র দ্বারা আর সেগুলো হচ্ছে আল আওরাদ ওয়াল আযকার আল মাসনুনা মসনুন জিকির আজগার গুলো আল্লাহ আজ্জা ওয়াজাল্লার এই সৃষ্টিকে প্রতিরোধ করতে হবে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার কালাম দ্বারা আল্লাহর জিকির দ্বারা বাস অন্য যা কিছুই আমরা আবিষ্কার করি না কেন যত প্রতিরোধক অ্যান্টিবায়োটিক আমরা তৈরি করি না কেন এটা কতটুকু কার্যকর হবে না হবে আমরা জানি না এবং এক পর্যায়ে এটা কার্যকর থাকবে কিনা সেটাও আমরা জানি না এবং সেটা আবিষ্কার করতে করতে আমাদের কতদিন লাগবে তাও আমরা জানি না সবই কিন্তু অনিশ্চিত বিষয় আর এই বিষয়গুলো হচ্ছে নিশ্চিত তারপরে যেমন সূরাতুল ফালাক সূরাতুন নাস সূরাতুল ইখলাস আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত যে এইগুলা হচ্ছে বান্দার হেফাজতের জন্য আল্লাহ আজ্জা জাল্লার কালাম বান্দা তার হেফাজতের জন্য সব ধরনের অনিষ্ট থেকে জিন্নাত এবং ইনসানের অনিষ্ট থেকে এবং আল্লাহ সব সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এই সূরাগুলোকে সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার উপায় হিসেবে আমরা অবলম্বন করতে পারি এবং এই বিষয়গুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত তারপরে بسم الله لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এই দোয়া তিনবার পড়েন সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়েন সূরাতুল ইখলাস পড়েন সূরাতুল ফালাক পড়েন সূরাতুন নাস পড়েন যদি কারো মধ্যে আল্লাহ না করুক সিমটম গুলো দেখা দেয়, উনি সুরাতু শিফা পড়ুন, সুরাতু শিফা দ্বারা নিজেকে রক্ষিয়া করুন। আক্রান্ত হন বা না হন সব সময় এই দোয়াটা এই আজকার গুলো করুন, আয়াতুল কুরসি, সুরাতুল ইখলাস, ফালাক, নাস এবং বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা পড়ুন। এটা আবান ইবনে উসমান থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল মান ক্বালা من قال حين يمسي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات لم تصبه فجأة بلاء حتى يصبح او حتى يصبح ومن قالها حين يصبح ثلاث مرات لم يصبه فجأة بلاء حتى يمسي ابو داود الحديث ابان بن عثمان তিনি বলেন আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা সন্ধ্যায় যদি তিনবার পড়ে তাহলে পরের দিন সকা ভোর হওয়া পর্যন্ত কোনো আকস্মিক বালা বিপদ তাকে স্পর্শ করবে না। আর যদি কেউ এই দোয়াটি সকালবেলা তিনবার পড়ে তাহলে সন্ধ্যা অবধি কোনো আকস্মিক বালা তাকে স্পর্শ করবে না। তো আবান ইবনে উসমান যিনি এই হাদিসের বর্ণনাকারী, একসময় পক্ষাঘাতে আক্রান্ত হয়ে গেলেন, তো তার থেকে এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি তার এই অবস্থা দেখে বললেন যে আপনি তো এই হাদিসের বর্ণনাকারী না, যে ব্যক্তি এই দোয়া সকালে তিনবার পড়বে সন্ধ্যা পর্যন্ত সে সব ধরনের বালা থেকে হেফাজত থাকবে, এই যে হাদিস, তাহলে আজকে আপনার এই অবস্থা কেন? তো উনি বললেন যে আমি হাদিস যা বর্ণনা করছি এটা সঠিক করেছি, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও সঠিক বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সত্য বলেছেন, হাদিসের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে যেদিন আমি পক্ষাঘাতগ্রস্ত হই, পক্ষাঘাতে আক্রান্ত হই, ওই দিন আমি প্রচণ্ড কোনো কারণে রাগান্বিত ছিলাম এবং ওই দিন এই দোয়াটা পড়তে ভুলে গেছিলাম এবং সেই দিনই আমি এই রোগে আক্রান্ত হয়েছি। কি এর দ্বারা কি বোঝা যায়? ইয়াকিন থাকতে হবে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রফেটিক মেডিসিন, এগুলোই হচ্ছে আমাদের জন্য যেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যে যে বিষয়গুলো যে মেডিসিনগুলো হচ্ছে যে একটা মেডিসিন খেলে 1000 রোগের কাজ আসে। লাম তুসিবহু বালা ফাজআতু বালা, আমাদের কাছে এই মেডিসিন গুলো নেওয়া অনেক কষ্টকর হয়ে গেছে, সারাদিন মুখের মধ্যে লাগাম বেঁধে রাখা এটা আমাদের জন্য খুবই সহজ, কিন্তু এই দোয়াগুলো সকাল এবং সন্ধ্যায় ঘুমানোর সময় এগুলো পড়া মনে হয় যেন খুবই কঠিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুসলমানরা অপেক্ষায় আছে, সব মানুষ অপেক্ষায় আছে কখন না প্রতিষেধক অ্যান্টিবায়োটিক বের হয়। আপনি কি জানেন যে সেই অ্যান্টিবায়োটিক আপনার হাত পর্যন্ত পৌঁছাবে সঠিকভাবে, কিংবা সেই অ্যান্টিবায়োটিক আপনার বডিতে কাজ করবে, কিংবা ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত থাকবেন? এই বিনা পয়সার এবং সুনিশ্চিত যে মেডিসিনটা, যে মেডিসিনের কার্যকারিতা হচ্ছে সুনিশ্চিত, আমরা কেন সেটা গ্রহণ করছি না? আজকে আমাদের প্রত্যেকেরই স্মরণ করো, একে অপরকে, একজন মুসলিম অপর মুসলিমকে স্মরণ করিয়ে দেওয়া উচিত এই অবস্থায় যে আপনি সকালের দোয়াগুলো পড়ছেন নি, আপনি সন্ধ্যায় দোয়াগুলো পড়ছেন কিনা, আওরাদে মাসনুনাগুলো আপনি করছেন কিনা, বিসমিল্লাহ লা ইয়াদুর এই দোয়া পড়ছেন কিনা, আয়াতুল কুরসি পড়ছেন কিনা, তারপরে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আপনি পড়ছেন কিনা, এই ছোট ছোট দোয়াগুলো আপনার সামান্য সময় নেবে আপনি পুরা, কিন্তু মূল বিষয় হচ্ছে এই দোয়াগুলোর কার্যকারিতা বা প্রতিফল পেতে হলে অবশ্যই আপনার ইয়াকিন থাকতে হবে যে অবশ্যই এগুলোই হচ্ছে আমার জন্য আল্লাহর ইচ্ছায় আল্লাহ নির্দেশিত বেস্ট প্রোটেক্টর, এবং অন্য যা কিছু মেডিসিন আছে ওইগুলা কাজ হতে পারে নাও হতে পারে, কিন্তু এগুলো আমাকে কাজ দেবেই, এই বিশ্বাস নিয়ে আপনারা করুন, বিচলিত হওয়ার কিছু নেই, এগুলা খুব সামান্য বিষয়, এটা আল্লাহ আজ জেল্লার খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জীব, আল্লাহ আজ জেল্লা কোন বললেই ওইটা থেমে যাবে। আর আপনি আপনার দোয়াগুলো আওরাতগুলো আপনার প্রোটেকশন আপনি নেন, এই বিশ্বাস রেখে আপনি যদি একদম এই রোগে আক্রান্তদের মধ্যখানে যদি আপনি মাস্ক ছাড়াও ঘোরাফেরা করেন, বিইজনিল্লাহি তাআলা সেগুলো আপনাকে স্পর্শ করার সাহস দেখাবে না। আর আমাদের উচিত যে আপনারা ভালো করে ওযু করুন, বিসমিল্লাহ বলে খুব ভালো করে ওযু করুন, পাঁচবার হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার ওযু আছে, এক ওযু দিয়ে হয়তো আরেকটা সালাত চলে যাচ্ছে, যদি সুযোগ থাকে তাহলে পাঁচবার ওযু করুন, পাঁচবার ওযু করুন, কারণ ওযুর বিষয়গুলো হচ্ছে দেখেন যে এই মহামারীর যে ভাইরাসটা যদি আমরা বলি যে এটা একটা ভাইরাস, সে যাই হোক আল্লাহ আজ্জা জাল্লার পক্ষ থেকে এটা একটা আজাব, এবং অবশ্যই এটা আল্লাহর জুনুদের মধ্য থেকে একটা জন্ডি, যারা অজু করেন সঠিকভাবে এদের চেহারার মধ্যে একটা নূর থাকে, যে নূরটা অত্যন্ত উজ্জ্বল এবং খুব তীক্ষ্ণ একটা নূর থাকে। ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকোটি লোকদের মধ্যেও তার উম্মত উম্মাকে চিনবেন ওই ওযুর নূরের দ্বারা। আবার চিন্তা করুন যে এই ওযুর এটার যে চমক, এটার রেটা কত 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 সূক্ষ্ম এবং কত কত মানে কত বেশি। আপনার আপনি বিসমিল্লাহ বলে ভালো করে অজু করলে ওই ভাইরাস আপনাকে চিনবে যে ওনার ধারে কাছেও যাওয়া যাবে না, উনি অজুওয়ালা লোক, আপনার পাশেও আসার সাহস দেখাবে না ইনশাআল্লাহ। প্রোটেকশন আমাদের হাতে এবং এগুলো বিনা পয়সার প্রোটেকশন, কিন্তু সমস্যা হলো যে আমরা মুসলিম মুয়াহিদ হওয়া সত্ত্বেও ওই যে যে আসবাবগুলো কাজ করবে কিনা আমরা সুনিশ্চিত না, ওই আসবাবগুলোকেই আমরা মনে করছি যে এগুলোই হচ্ছে আমাদের প্রোটেক্টর, এর জন্য এই বিপর্যয়গুলো এগুলা মুমিনদের জন্য তার ইমানের টেস্ট, ইমানের পরীক্ষা, এই ইমানের পরীক্ষার মধ্যে অবশ্যই আমাদের টিকে থাকতে হবে তাওহীদের উপরে, কোনোভাবেই যেন আমরা আমাদের কথার দ্বারা কিংবা কাজের দ্বারা কিংবা বিশ্বাসের দ্বারা নিজেদের তাওহীদ বিরোধী কিছু না করি। মাস্ক পরলাম, পাঁচবার দশবার হাত দিলাম, ঘরের মধ্যে বন্দী থাকলাম, হ্যাঁ আমি মনে করলাম যে আমি নিরাপদ, আপনি নিরাপদ কে বললো? এই নামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত, এই সূক্ষ্মতি সূক্ষ্ম এই এই জীব এটা কি আপনার ঘরে ঢুকতে পারবে না? আপনি নাক মুখ বন্ধ করে রাখলেন, আপনার চোখ দিয়ে কি এটা ঢুকতে পারবে না? আপনার কান দিয়ে কি এটা ঢুকতে পারবে না? সুতরাং এগুলো বাহ্যিক উপকরণ হিসাবে এগুলাকে মনে করেন যে হ্যাঁ এগুলা দিয়ে আমি বাহ্যিক হয়তো ঠিক আছে, দুলা বালি এই সমস্ত কিছু থেকে কি করবে, কিন্তু কোন সময় কিটা কি আসতেছে কি ঢুকতে আমি কিছুই দেখতেছি না, সুতরাং এগুলা থেকে বাঁচার আমার কোনো শক্তি নেই। আপনার সামনে এটা একটা যদি আপনার চোখে ধরা পড়তো একটা বিষয়, তাহলে আপনি এটাকে হাত দিয়ে হোক কিংবা আপনি নেট দিয়ে হোক মাস্ক দিয়ে হোক এটাকে প্রতিরোধ করতে পারতেন, আপনি দেখতেছেন না, এবং এটা এতই সূক্ষ্ম যে এটাকে আপনার ওই সাধারণ নেট দিয়ে এটাকে আটকানোর কোনো ব্যবস্থা নেই, আপনি ঘরে বসে থাকলেই যে আপনি একদম প্রোটেক্টেড এই নিশ্চয়তাও তো নেই, তাহলে নিশ্চিত উপায় অবলম্বন করতে হবে, সেই নিশ্চিত উপায় কি? আল্লাহ আজ্জা জাল্লার কাছে আত্মসমর্পণ করুন, লাইন ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যেটা লিখে রাখছেন সেটাই হবে। এই বিশ্বাসের সাথে সাথে এর অর্থ এটুকু না যে আমি একদম ড্যাম্পিয়ার হয়ে যাব, না, আপনি বাহ্যিক উপকরণ যেগুলো আছে এগুলো নেবেন, কিন্তু আপনার মূল উপকরণ অবলম্বন হওয়া উচিত আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সুন্নাগুলো, আল্লাহর বলে দেয়া প্রতিষেধকগুলো, এগুলোই আমাদের নিতে হবে, প্রতিষেধক প্রতিরোধক, এগুলো নিশ্চিত। তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি ইনশাআল্লাহ। আরেকটা বিষয়ে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে এই মুসিবতের সময় বা যে কোনো সময়ে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যে ইবাদতগুলো করব এগুলো অবশ্যই যেন শরীয়ত সমর্থিত হয়, শরীয়ত নির্দেশিত পথে ইবাদত করতে হবে। কারণ এই সুযোগে দেখা যায় যে অনেকে মুসলিমদেরকে বিভিন্ন ধরনের যে দুই রাখা সালাত, খোলা জায়গায় পড়া, সবাই মিলে একসাথে দোয়া করা, এই ধরনের বিভিন্ন ইবাদতের কথা বলছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন ফাহুয়া মারদুদ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় ইবাদত করবে না, যে ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থার পন্থা বহির্ভূত, সেটা প্রত্যাখ্যাত, সেটা যে অবস্থায় মানুষ পড়ুক না কেন। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিংবা আরো বিভিন্ন দেশে নতুন কিছু ইবাদতের নির্দেশনা অনেক লোক দিচ্ছে, যেগুলো মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, যেগুলোর পক্ষে কোনো দলিল নেই। এই বিপর্যয়গুলো আগেও ছিল, পূর্ববর্তী জাতিদের মধ্যেও ছিল, সাহাবায়ে কেরামদের সময় ছিল, তারা যা করছেন আমাদেরকে তাই করতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন আমাদের তাই করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। এবং এর বাইরে যদি আমরা কিছু করি তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত, এর দ্বারা কোনো ফায়দা লাভ করতে পারবো না, বরঞ্চ বিদআত সৃষ্টির জন্য জাহান্নামকে ঠিকানা হিসাবে নির্ধারণ করা হবে। নাসআলুল্লাহ আল আফিয়া। আরেকটা বিষয় হলো যে এই অবস্থায় কারো অন্তরের মধ্যে এ ধরনের কোনো, যদি বুজুর্গ থাকেন তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে কিছু আসলো যে এই 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 মহামারীর সময় এই কাজটা করতে হবে, কিংবা এই যে স্বপ্নদ্রষ্টা গ্রুপ যেটা আছে তারা যদি কোনো কিছু দেখে যে এটা করতে হবে, স্বপ্নে দেখছেন এটা করলে এই বিপর্যয় চলে যাবে, এই বিপর্যয় চলে যাবে, আমাদের কথা হচ্ছে যে আপনার স্বপ্ন আপনার জন্য দলিল হতে পারে, আর আপনার জন্য আপনার আপনার নিজের জন্য আপনার স্বপ্ন ততক্ষণ পর্যন্ত দলিল হবে না বা এটা করতে পারবেন না আপনি, যতক্ষণ না আপনার স্বপ্নের স্বপক্ষে কোনো আশার, অ্যাটলিস্ট কোনো আশার আপনি পাবেন। আপনার স্বপ্নের স্বপক্ষে যদি সমর্থনে যদি সাহাবায়ে কেরামদের থেকে কোনো আশার পাওয়া যায় তাহলে আপনার স্বপ্নের উপরে আপনি নিজে আমল করতে পারেন। পাবলিকের জন্য এটা কখনো অনুসরণীয় হবে না। সুতরাং স্বপ্নের গল্পগুলো এগুলা প্রকাশ্যে না করা উচিত। কারণ আমরা অবশ্যই মোমেনের স্বপ্ন এটা হক হতে পারে, কিন্তু এই হকটা মানার জন্য অন্যরা কিনা বাধ্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি মুমিন, আপনার স্বপ্ন সত্য, আপনার স্বপ্ন সত্য হওয়ার জন্য প্রথমে এই বিষয়টা প্রমাণিত হতে হবে যে আপনি মুমিন। তো এখন আপনার ইমানের টেস্ট কে নেবে? আপনার ইমানের টেস্ট আপনি নেন, আর আপনি আপনার ইমানের টেস্ট আপনি নিজেও তো নিতে পারবেন না, তাহলে আপনার করণীয় কি? আপনি দেখেন যে আপনি যে সত্যটা, যে স্বপ্নটা দেখছেন, আপনার এই স্বপ্নের সপক্ষে স্বপ্নে আপনাকে যে ভালো কাজটা করতে বলা হয়েছে, উদাহরণস্বরূপ আমি বলছি, কোনো স্বপ্নদ্রষ্টা যদি কেউ দেখেন, স্বপ্নদ্রষ্টা দেখলেন যে বাংলাদেশ থেকে এই মহামারী দূর হয়ে যাবে, সবাই যদি ধরেন জাতীয়ভাবে ধরেন 700 গরু যদি জবাই করা হয় এবং সেগুলো দিয়ে আল্লাহ আল্লাহ নামে 700 গরু জবাই করা হয় এবং সেগুলো দিয়ে ফোকারা এবং মাসাকিনদেরকে খাওয়ানো হয়, কোনো বুজুর্গ ব্যক্তি যারা স্বপ্ন টপ্ন বেশি দেখেন ওনারা হয়তো কেউ দেখলেন যে 700 গরু জবাই করে ফোকারা মাসাকিনদেরকে খাইয়ে দিলে বাংলাদেশ থেকে করোনা বিদায় নিয়ে নেবে, কিংবা করোনা কারো কাছে ইন্টারভিউ দিল যে আমি এখান থেকে চলে যাব, আপনারা 700 গরু আল্লাহর নামে জবাই করে দেন, জবাই করে দেন। কথা হচ্ছে যে আপনার এই স্বপ্ন আপনি আপনার কাছে রাখেন, এটা আপনার জন্য ততক্ষণ পর্যন্ত দলিল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি দেখেন যে এইভাবে কোনো মহামারীর সময় 700 গরু জবাই করার পক্ষে সালাফদের থেকে কোনো আসার আছে কিনা বা তারা এরকম কিছু করছেন কিনা। যদি পাওয়া যায় যে না, হয়তো তাউনে আমওয়াসের সময় উমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু আনহু, উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি 700 গরু জবাই করছেন, কিংবা কোনো সাহাবা এরকম করছেন, তাহলে এটা আপনার জন্য দলিল হতে পারে আপনি সেটা করেন। হ্যাঁ, তখন আপনি হয়তো বলতে পারেন যে আমি এই স্বপ্ন দেখছি এবং এই স্বপ্নের পক্ষে সালাফদের থেকে এই আসর আছে, নতুবা এই সমস্ত গল্পগুজব করা এগুলা থেকে বিরত থাকেন। কারণ মানুষের অসহায়ত্ব কিংবা মানুষ যখন বিপর্যস্ত হয় তখন উচিত আহলুল ইলম যারা, যাদেরকে আল্লাহ আজ্জা জাল্লা কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক দিয়েছেন, দোয়াত যারা, তাদের উচিত মানুষকে দিকভ্রষ্ট না করে তাদেরকে সঠিক পথ দেখানো, কিভাবে তারা এটা থেকে রক্ষা পেতে পারে কারেক্ট ওয়ে, এবং চেষ্টা করা উচিত যে স্পেসিফিক ওয়ে। অতএব এই সমস্ত বিষয় থেকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় যে এই অবস্থায় যদি ওই যে যারা হয়তো মহামারী দেখা দিছে বা দেশে একটা বিপর্যয় তৈরি হয়েছে, এই সময় যারা খাদ্য মজুদ করতেছেন, এই খাদ্য মজুদ করা এটা শরীয়তের দৃষ্টিতে এটা কি, এ বিষয়ে কথা হলো যে খাদ্য মজুদ করা এটা হারাম এটা বলা যাবে না, আর খাদ্য মজুদ করা এটা পুরোপুরি জায়েজ সেটা বলা যাবে না, বিষয়টাকে আমাদের বুঝতে হবে। আজকে যদি দেখা যায় এখানে খাদ্য মজুদ করার মধ্যে দুইটা অংশ, দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো যারা ভুক্তা, যেমন আমরা যারা সাধারণ নাগরিক, যখন দেশে কোনো বিপর্যয় তৈরি হয় আমাদের জন্য খাদ্য মজুদ করা কি পরিমাণ আমাদের জন্য জায়েজ আছে, কতদিনের জন্য এবং কখন এটা আমাদের জন্য জায়েজ হবে। আরেকটা হলো ব্যবসায়ীদের জন্য খাদ্য গুদামজাত করা, এটা তাদের জন্য জায়েজ কিনা। প্রথমত ব্যবসায়ীরা যারা বাইরে যে সমস্ত আইটেমসগুলো বা যে সমস্ত মাল মালামালগুলো তারা বাইরে থেকে আমদানি করেন, বর্তমান যে অবস্থা যে বিভিন্ন দেশের পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বাইরে থেকে আমদানি করা হয়, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সেই মালামালগুলো এনে কি করা, জমা করা, বাইরে থেকে সেই যে সমস্ত দ্রব্য আমদানি করা হয় সেগুলো প্রচুর পরিমাণে এনে আমদানি করা ওনাদের জন্য জায়েজ, প্রচুর পরিমাণে আমদানি করা ওনাদের জন্য জায়েজ। ধরেন যে এই মুহূর্তে থাইল্যান্ড থেকে কিংবা ইন্দোনেশিয়া থেকে মানে পোর্ট বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে, ওইখান থেকে চিনি কয়েক লাখ মেট্রিক টন বা যতটুকু প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত চিনি আমদানি করা ব্যবসায়ীদের জন্য এটা জায়েজ। এখন তাদের জন্য সেটা গুদামজাত করে রাখা, যখন তারা প্রয়োজনের অতিরিক্তটুকু আমদানি করলেন, আমদানি করে যে পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে তারা আমদানি করতে পারবেন না, সেই হিসাবে যেখানে প্রত্যেক মাসে ধরেন 1,00,000 মেট্রিক টন আনার কথা, সেখানে ওনারা ওই মাসে নিয়ে আসলেন 5,00,000 মেট্রিক টন, এবং সেটা এনে যদি তারা তাদের গুদামে রাখেন তাহলে সেটা তাদের জন্য জায়েজ। কিন্তু তাদের জন্য হারাম কোন বিষয়টা, যে তাদের গুদামে জিনিসপত্র রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা, ওইগুলো মার্কেটে তারা ছাড়ছেন না যে দাম আরো বাড়ুক, ওইখানে কৃত্রিম সংকট দেখাবেন যে এটা কি পোর্ট বন্ধ হয়ে গেছে, হ্যাঁ কিছু আমদানি করা যাচ্ছে না, এখন 60 টাকার চিনি এটা হয়ে গেছে 100 টাকা, 100 টাকা হলে আপনি নিতে পারবেন, এইটা হচ্ছে হারাম। তো যদি ব্যবসায়ীদের মধ্যে, দেশের ব্যবসায়ীদের, ব্যবসায়ীরা এরকম চিন্তা ভাবনা তাদের না থাকে, তারা বাইরে থেকে ঠিকই আমদানি করে গুদামজাত করে রাখছেন এবং দেশে প্রয়োজনীয় যতটুকু দরকার সেটুকু তারা তাদের গুদাম থেকে সাপ্লাই দিচ্ছেন, স্বাভাবিক অবস্থায় যেটুকু দেয়া হয় ওইটা যদি তারা করে থাকেন, তাহলে এই অবস্থায় ভোক্তাদের জন্য প্রয়োজনের অতিরিক্ত গুদামজাত করে রাখা এটা তাদের জন্য ঠিক না। এই অবস্থায় যদি দেশের ব্যবসায়ীরা ওই সুযোগটুকু তারা নেয়ার মেন্টালিটি তাদের যদি না থাকে, তারা স্বাভাবিকভাবে তাদের দেশের জনগণের মধ্যে আমদানিকৃত দ্রব্যগুলো এগুলো সরবরাহ করেন, হ্যাঁ তাহলে প্রয়োজনের অতিরিক্ত এনে ভোক্তাদের জন্য এটা মানে কি করা, বাসায় গুদামজাত করে রাখা, যে 1 মাস 2 মাসের খরচা একসাথে করে নিলাম, এটা ঠিক হবে না। আর যদি হয় যে আপনার দেশের ব্যবসায়ীদের অবস্থা হলো যে তারা একটু সুযোগ পেলেই ওনারা এরকম কাজ করে থাকেন, যে তখন আপনাকে হয়তো 60 টাকার চিনি 100 টাকা দিয়ে কিনতে হবে, তারা গুদামে থাকবে কিন্তু ওনারা ছাড়বেন না কম মানে স্বাভাবিক দামে, অতিরিক্ত মুনাফার জন্য তারা এটাকে গুদামজাত করে রাখবেন, তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার যতটুকু প্রয়োজন আছে আপনি ততটুকু নেবেন, এর থেকে বেশি নেবেন না। যতটুকু প্রয়োজন আছে, এখন কতটুকু প্রয়োজন আছে এটা অবশ্যই প্রত্যেকের প্রয়োজন, এক একজনের প্রয়োজন, এক একটা ফ্যামিলির প্রয়োজন এক এক ধরনের, সবার সমান না, এটা নিজের ইমানকে, ইমান অনুযায়ী বিষয়টাকে নির্ধারণ করতে হবে, এবং এই বিষয়টা মাথায় রেখে নিজের প্রয়োজন নির্ধারণ করতে হবে। যেহেতু আপনার কাছে টাকা আছে, আপনার আরেক মুসলিম ভাইয়ের কাছে টাকা নেই, আপনি এনে গুদামজাত করে রাখলেন বা আপনি আপনার 2 মাসের 3 মাসের খাবার আপনি ঘরে রাখলেন, কিন্তু আপনার অপর মুসলিম ভাই তিনি হয়তো তার 3 দিনের খাবারও কি করতে পারতেছেন না, সংগ্রহ করতে পারছেন না। তো এখন যদি কেউ হয় এরকম, কারণ যেহেতু এগুলা মাসআলার বিষয়, ফিকহের বিষয়, সুতরাং এখানে স্ক্রুটিনিটি গুলো ভালো করে আমাদের বুঝতে হবে, ঢালাওভাবে ফতোয়া দেওয়া যাবে না। আপনি 3 মাসের খাবার এনে আপনার ঘরে ভোক্তা, আপনি একজন সাধারণ ভোক্তা, 3 মাসের খাবার আপনি এনে রেখে দিছেন, আপনার ইন্টেনশন যদি এটুকু হয় যে এই বিপর্যয়ের মধ্যে অনেক মুসলিম, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় দেখা গেছে যে একটা ফ্যামিলিতে যারা হয়তো একটু সচ্ছল পরিবার, এই ফ্যামিলিতে এসে অনেক লোক আশেপাশের আশ্রয় নিছে, তাদের ডালভাত ওই বাড়ির মালিক বা ওই বাড়ির লোকজন তাদেরকে ডালভাত খাওয়াইছেন, তো কোনো বিপর্যয়ের সময় যদি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং ওনার উদ্দেশ্য থাকে এটুকু যে না এই মুহূর্তে হয়তো অনেক গরিব লোকেরা হয়তো আসবে, আমি এখান থেকে তাদেরকে সাপ্লাই দেব, আমার এখানে তারা খাওয়া দাওয়া করবে, বা আমি এখান থেকে তাদের ডাল চাল কিছুটা দেব, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি 2 মাস 3 মাসের খাবার নেন তাহলে ফালা বাসা বিহি ইনশাআল্লাহ। আর যদি হয় যে না অন্য কার কি হলো না হলো, আমি আমার মোটামুটি 2 মাসের জন্য আমি কি হয়ে যাই, নিরাপদ হয়ে যাই, তাহলে এইটা আপনার ইমান এবং তাওয়াক্কুলের বিরোধী কাজ। অবশ্যই আপনি 40 দিনের, সর্বোচ্চ 40 দিনের বেশি খাদ্য নিজের ঘরজাত কিংবা গোদামজাত কোনোটাই করবেন না। এখন আপনার প্রয়োজন, কারো হয়তো প্রত্যেক মাসে 50 কেজি চাল হলে চলে, কারো 20 কেজি হলে চলে, কারো হয়তো দেখা যায় যে প্রত্যেক মাসে তার 100 কেজি চাল দরকার। এটা নিজের প্রয়োজনের প্রয়োজন অনুযায়ী সেটা ঠিক করে নিতে হবে। এই হলো এ বিষয়ে কথা। আর আরেকটা বিষয় হলো যে যখন করোনা আক্রান্ত কেউ যদি কোনো মুসলিম মারা যায়, তাহলে অন্য মুসলিমদের করণীয় কি, এই বিষয়ে আমাদের দুই একজন ভাই প্রশ্ন পাঠাইছেন আগেই আমার কাছে। তো এ বিষয়ে কথা হলো যে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের যে হকুকগুলো, যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোর মধ্যে একটা হচ্ছে ইত্তিবাউল জানাইজ, মৃত্যুর পরে তার জানাজার অনুসরণ। এখানে জানাজার অনুসরণ বলতে কি, যে মৃত্যুর পরে তার দাফন কাফন, তার জানাজার ব্যবস্থা করা, এই সবগুলোই কিন্তু তাশযী, অন্য 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 বর্ণনায় আসে তাশযীউল জানাইজ, জানাজাকে প্রস্তুত করা। তো এই তাশিয়ার মধ্যে তার দাফন কাফন, জানাজা, জানাজার সালাত, এই সবগুলোই অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে একজন মুসলিমের আর একজন মুসলিমের প্রতি হক। এটা কথা হচ্ছে যে এটা সাধারণ অবস্থা, এটা হক, এ বিষয়ে তো কারো কোনো ডাউট নেই। কিন্তু বিশেষ পরিস্থিতিতে যে এই ধরনের সোয়াচে বা সংক্রামক রোগে কেউ যদি আক্রান্ত হন, তাহলে তার বিষয়ে কি করতে হবে, প্রথমত জানাজায় অংশগ্রহণ করা, তার সালাতুল জানাজা পড়া, এটা ওয়াজিব। একজন মুসলিম যদি মারা যায়, তাহলে তার সালাতুল জানাজা পড়া ওয়াজিব। যে উনি সংক্রামক রোগে মারা গেছেন, তাতে তার জানাজা পড়া যাবে না, বা জানাজা পড়তে গেলে আমাদেরকে আক্রমণ করে বসবে, এরকম চিন্তাভাবনা অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনার শরীয়ত এটা আপনার জন্য ওয়াজিব করে দিছে, হকুল মুসলিম আলাল মুসলিম, এবং এটা হচ্ছে ফরদু কিফায়া। যদি কিছু সংখ্যক লোক জানাজা পড়ে নেয়, তাহলে এটা বাকিদের উপর থেকে এটা কি হয়ে যাবে, পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি এটা আদায় না করে, তাহলে সবাই এটার জন্য গুনাহগার হবেন। দ্বিতীয় বিষয় হলো যে তাকে গোসল দেয়া, গোসল দেয়া তাশিউল জানাজার মধ্যে কিন্তু এটাও অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে যদি রাষ্ট্রীয়ভাবে, এখানে আমি একটা কথা বলছি যে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো বিশেষ বিধিনিষেধ থাকে, যে কোনো লোক মারা যাওয়ার পরে তার ড্যাড বডি এটা খোলা যাবে না, এটা ওনারা হয়তো বিশেষ প্যাকেটে প্যাকেটাইজ করে দেবেন, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রের মানে যারা কর্তৃপক্ষ, যারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যেভাবে প্রোটেক্টেড, বাহ্যিকভাবে প্রোটেক্টেড কাপড় চোপড় পরে যে নার্স বা যে ডাক্তারদেরকে দিয়ে আপনারা একজন রোগীর সেবা করান, তার একজন মুসলিম মারা যাওয়ার পরে আপনারা ঠিক এইভাবে কিছু বিশেষ লোকদেরকে দিয়ে অবশ্যই তার গোসলের ব্যবস্থা আপনারা করাবেন, এটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উপরে ওয়াজিব। যদি আপনারা পাবলিকলি ওই লাশ প্যাকেট থেকে খোলা আপনারা নিষিদ্ধ করেন, তাহলে তার গোসলের ব্যবস্থা করানো আপনাদের জন্য ওয়াজিব। কারণ ওই বিশেষ ব্যবস্থায় গোসলের ব্যবস্থা রাখা বা গোসলের ব্যবস্থা আপনারা করতে পারেন সহজেই, যে একটা নির্ধারিত জায়গায় নির্ধারিত কিছু লোকদেরকে দিয়ে, যাদেরকে যাদের পরনে আপনাদের নির্ধারিত কাপড় চোপড় থাকবে, হ্যাঁ, ওইভাবে তাদেরকে এদেরকে দিয়ে মাইয়েতের গোসলের ব্যবস্থা করানো যেতে পারে। তো এটা হচ্ছে মুসলিম রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা আছেন, অথরিটি যারা আছেন, তাদের উপরে এটা ওয়াজিব। যদি কেউ অমুসলিম রাষ্ট্রে মারা যান, তাহলে মুসলমানদের মধ্যে এবং বিশেষ করে গোসলের বিষয়টা অবশ্যই তার আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য যতটুকু সম্ভব বাহ্যিকভাবে নিজের বাহ্যিকভাবে অবশ্যই পরিপূর্ণরূপে আল্লাহ আজ্জাল্লার উপরে তাওয়াক্কুল করে গোসল করানো সম্ভব হলে, যদি এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না হয়, কাফির রাষ্ট্রে যদি হয়, কিন্তু কাফির রাষ্ট্রেও যদি এটা তারা পরিপূর্ণরূপে নিষিদ্ধ করে যে প্যাকেট থেকে খুলতে পারবেন না বা এখানে গোসল দেওয়া যাবে না, যে অবস্থায় আছে এই বাক্সের মধ্যে এটা দাফন করতে হবে, তো সেখানে এটা এটার জন্য রাষ্ট্র জবাবদিহি করবে আল্লাহ আজ্জাল্লার কাছে। কিন্তু যদি সুযোগ থাকে তাহলে মাইয়িতের যে একদম কারিব রিশতাদার যারা আছেন, নিকটাত্মীয় যারা আছেন, ছেলে মেয়ে, তাদের জন্য উচিত যে বাহ্যিকভাবে নিজেদেরকে যতটুকু সেফ রেখে রাখা যায় ততটুকু রেখে আল্লাহ আজ্জাল্লার উপরে তওয়াক্কুল করে মাইয়িতকে গোসল দেয়া, মাইয়িতকে গোসল দেয়া। কিন্তু যদি সেটা মানে নিষিদ্ধ হয় তাহলে তো এখানে কিছু করার নেই। এতে করে যদি দেখা গেল যে হয়তো রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ করা হয়েছে, আপনি এনে প্যাকেট খুলে এটাকে গোসল দেয়ালেন, হ্যাঁ, তাহলে এটার জন্য বড় ফিতনা পরবর্তীতে দেখা দেবে, এই ফিতনা থেকে বেঁচে থাকা দরকার। সুতরাং ওই বড় ফিতনা এড়ানোর জন্য আল্লাহর বান্দাকে যেভাবে আছেন ওইভাবেই তাকে জানাজা পড়ে দাফন করে দেবেন। রইল জুমা এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জুমা এবং জামাতের বিষয়ে। প্রথমত এই বিষয়ে আমি আলোচনা, আমার আলোচনার মধ্যখানে আমি এটা বলছি, যদি কোনো কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে ওনার জন্য জুমা এবং জামাতে শরিক হওয়া এটা হচ্ছে হারাম, এটা করবেন না, কারণ আপনি অন্যদের জন্য কষ্টের কারণ হবেন। যদি কেউ আক্রান্ত না হয়, যদি কেউ আক্রান্ত না হন, তার মধ্যে কোনো সিমটম নেই, এই অবস্থায় বাকিরা জুমা এবং জামাত পরিত্যাগ করবেন কি না? হাইয়াতু কিবারুল উলামার সৌদির যে ফতোয়া, যেটা উলামারা দিয়েছেন, সেটা বিশেষ পরিপ্রেক্ষিতে এবং বিশেষ কারণে, সেখানে প্রথমত রাষ্ট্রীয়ভাবে বিষয়টাকে নিষিদ্ধ করা হয়েছে, অতিরিক্ত সতর্কতা যে সামনে হজ আসন্ন, এই হজ মৌসুমটা যাতে সুন্দরভাবে মুসলমানরা হজ সম্পাদন করতে পারেন, এই কারণে অতিরিক্ত সতর্কতার দরুন তারা যাতে এই বিপর্যয়টা মারাত্মক আঘাত ধারণ না করে এবং হজ্জাজ বাইতুল্লাহরা যাতে সঠিকভাবে হজ পালন করতে পারেন, এই কারণে অতিরিক্ত সতর্কতার দরুন তারা এই যে মসজিদগুলোকে জুমা, অনেকগুলো মসজিদে জুমা এবং জামাত তারা বন্ধ রাখছেন। ওলামারা রাষ্ট্রীয় সেই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পক্ষে ওনারা অভিমত দিচ্ছেন, কারণ এর বিপক্ষে যদি ওনারা অভিমত দেন তাহলে সেটা আরেকটা ফিতনার কারণ হবে, তখন মানুষের মধ্যে মতদ্বৈততা দেখা দেবে এবং একটা বিশৃঙ্খলা দেখা দেবে, এই বিশৃঙ্খলা তৈরি করা কোনোভাবেই জায়েজ না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আল্লাহ আজ্জাজাল্লা না করুন, এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের গভর্নমেন্ট এরকম কিছু করবেন না, যতক্ষণ পর্যন্ত না একদম পুরাপুরি কি হবেন যে এখানে মেজরিটি লোক ইনফেক্টেড, হ্যাঁ, আল্লাহ আজ্জাজাল্লা বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন এবং পৃথিবীর সব মুসলমানদেরকে হেফাজত করুন। তো যদি আল্লাহ না করুন, যদি গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম কোনো অর্ডার আসে তাহলে সেটা ওই যে মানে ওলাতুল উমুর, যারা ওলাতুল উমুরের আনুগত্য করা এটা ওয়াজিব, সেই হিসাবে জামা এবং জামাত হয়তো যদি ওরকম কোনো অর্ডার আসলে, পরিত্যাগ করার অর্ডার আসলে, তো আমরা ওলাতুল উমুরদের আনুগত্য করব। যদি ওনারা সঠিক করে থাকেন আল্লাহ আজ্জাজাল্লা থেকে যাজা পাবেন, আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সাজা পাবেন, ওটা ওনাদের বিষয়, আমাদের কাজ হচ্ছে আনুগত্য, আমরা বিশৃঙ্খলা তৈরি করব না, এটাই হচ্ছে আমাদের মূল নীতি। আর যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না আসবে ততক্ষণ পর্যন্ত যারা আল্লাহ আজ্জাজাল্লা যাদেরকে সহি সুস্থ রাখছেন তাদের জন্য জুমা এবং জামাত ত্যাগ করার পক্ষে কোনো দলিল আমাদের সামনে নেই। সুতরাং জুমা এবং জামাত ওয়াজিব, সেই ওয়াজিব পালন করাই আমাদের জন্য আবশ্যকীয়, কারণ জুমা এবং জামাত এটা ওয়াজিব, শরীয়তের দলিল দ্বারা এটা প্রমাণিত। এখন এইটাকে বাদ দেওয়ার জন্য আমাদের সুস্পষ্ট দলিল থাকতে হবে, সেই দলিলটা কি? এখন শুধুমাত্র আশঙ্কা যে একত্রিত হলে গ্যাদারিং করলে এটা ছড়িয়ে যেতে পারে, আশঙ্কার উপরে ইন্না বাদাজ্জন্নি ইসমুন। আর কোন জান বা আশঙ্কা এটা ইয়াকিনকে রদ করতে পারে না। জুমা এবং জামাত ওয়াজিব, এটা ইয়াকিন, এটা নিশ্চিত বিষয়। তো এটাকে জান দ্বারা মানে একটা আশঙ্কা, ধারণা, অনুমান, এই অনুমান দ্বারা এই ওয়াজিবটাকে রদ করা যাবে না, এই অনুমানের দ্বারা এই ওয়াজিবটাকে বর্জন করা যাবে না। এর জন্য আমরা বলছি যে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে আমরা নিশ্চিত যে ওই লোক সংক্রামক ব্যাধি দ্বারা আক্রান্ত, সে যদি মানুষের সাথে মিশে তাহলে এর দ্বারা অন্য লোক আক্রান্ত হতে পারে। এবং এ বিষয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ আছে, লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন, অসুস্থ ব্যক্তি যেন সুস্থ লোকের কাছে না যায়। সুতরাং আক্রান্ত ব্যক্তি জুমা এবং জামাত থেকে দূরে থাকবে, অবশ্যই দূরে থাকবে। কিন্তু যিনি আক্রান্ত না, এখন হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, যদি এই অবস্থায় হয়ে যেতে পারে, এই লাও এটা শয়তানের দরজা খুলে দেয়, তাহলে দেখা যাবে যে শরীয়তের অনেকগুলো বিষয় এই লাউয়ের কারণে হয়ে যেতে পারে, এই কারণে শরীয়তের অনেক বিষয় বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহু আলাম, এখনো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মুসলমানদের জন্য জুমা এবং জামাত তরক করার মতো অবস্থা তৈরি হয়নি, এবং আমরা আশা করছি অবশ্যই সেটা হবে না ইনশা আল্লাহ। আর সর্বশেষ আমি আমার মুসলমান ভাইদের প্রতি অনুরোধ যে আপনারা এই বিষয়গুলো তওবা ইস্তেগফার এগুলো বেশি করে করেন আল্লাহর কাছে কায়মনে, এবং আকীদাগুলোকে ঠিক করে নেন ইনশাআল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আর আমাদের মুসলিম শাসকদের প্রতি আমার অনুরোধ, রাষ্ট্রের অভিভাবক আপনারা, সুতরাং আপনারা, আমরা জানি যে জনগণদেরকে নিয়ে আপনারা অবশ্যই চিন্তিত, এই অবস্থায় আপনারা শঙ্কিত, চিন্তিত, এবং এটা হওয়ারই কথা। কিন্তু শুধুমাত্র শঙ্কা আর চিন্তা করলেই হবে না, কারণ আমাদের দেশের শক্তি সামর্থ্য সব দিক থেকেই আমরা খুবই দুর্বল। আর আমরা হব না কেন, বিশ্বের এই যে যারা সুপার পাওয়ারের দাবি করে তারাই আজকের এই অবস্থায় খুবই অসহায়। কিন্তু এই অবস্থায় বাহ্যিক উপকরণগুলোর চিন্তা ভাবনা করার আগে আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ শাসকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা রাষ্ট্রের অভিভাবক, এবং এই রাষ্ট্রের উপরে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বালা মুসিবত পড়ে তখন কেবল জনগণের আগে আপনাদের উচিত আপনারা রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। অভিভাবকরা যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে তাদের অধীনে যারা আছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে নাজাত দিয়ে দেবেন। প্রত্যেক মুসলিম রাষ্ট্রের অভিভাবকদের উচিত এই অবস্থায় আপনারা যদি প্রকৃত অর্থে আপনাদের জনগণের প্রতি দরদী হন, তাদের প্রতি যদি আপনাদের অন্তরে ভালোবাসা থাকে, তাহলে রাতে আপনারা আল্লাহর কাছে তদর্র করুন, কান্নাকাটি করুন, তওবা ইস্তেগফার করুন। আপনারা আল্লাহকে বলুন যে আল্লাহ, এই অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের পাপের কারণে। জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আপনারা আল্লাহকে বলুন নিজেদের পাপগুলোকে আল্লাহর কাছে স্বীকার করুন, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন, এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন আপনাদেরকে এবং এই জাতিকে, আপনাদের জনগণকে এই অবস্থা থেকে নাজাত দিন। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে যদি আমাদের রাষ্ট্রপ্রধানরা শাসকরা যদি এই কাজটুকু করেন তাহলে অতি শীঘ্র আমাদের মুসলিম দেশগুলো এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশগুলো এই অবস্থা থেকে শীঘ্রই নাজাত পেয়ে যাবে, আমাদের অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। প্রকৃত অর্থেই যদি আপনাদের জনগণের প্রতি আপনাদের দরদ থাকে, জনগণের প্রতি আপনাদের ভালোবাসা থাকে, আপনারা যদি জনমানুষের শাসক হয়ে থাকেন তাহলে আপনারা অনুগ্রহপূর্বক আপনারা রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। কারণ শুধু আমরা চাইলেই হবে না, আমাদের অভিভাবক, একটা ফ্যামিলির অভিভাবক যদি যদি কি করে, সে নিজে নিজের অন্যায়টাকে আল্লাহর কাছে স্বীকার করে নেয়, সে সে যদি নিজের পক্ষ থেকে তার অধীনস্থ যারা আছে তাদের পক্ষ থেকে যদি সে তার মাবুদের কাছে ক্ষমা প্রার্থনা করে নেয় তাহলে মাবুদ অবশ্যই সেটা ক্ষমা করে দেবেন। সুতরাং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য, খুব শীঘ্র পরিত্রাণের জন্য আপনারা অনুগ্রহপূর্বক এই পথটুকু অবলম্বন করুন। প্রত্যেক দেশের মুসলিম শাসকরা আপনারা রাতে আল্লাহ আজ্জা জাল্লার কাছে কান্নাকাটি করুন, জনগণের জন্য ক্ষমা প্রার্থনা করুন, নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, তওবা ইস্তেগফার করুন আপনাদের রবের কাছে, মালিকুল মুলুকের কাছে। তিনি আপনাদেরকে এই রাজত্ব দিয়েছেন, তিনি আপনাদেরকে এই সামর্থ্য দিয়েছেন, তিনি আপনাদেরকে এই শাসন ক্ষমতা দিয়েছেন। তিনি চাইলে আপনাদেরকে শাসিত বানাতে পারতেন, আপনাদের উপরে অন্য কাউকে চড়াও করতে পারতেন। এত অনুগ্রহ যিনি যে রব আপনাদের প্রতি করেছেন, আপনারা তার কাছে তার প্রতি বিনয়ী হন, তার কাছে তওবা ইস্তেগফার করুন, জাতি ইনশাআল্লাহ শীঘ্রই মুক্তি পেয়ে যাবে। আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আসমায়ে হুসনা এবং সিফাতে উলার ওসিলা দিয়ে তার কাছে আবারও চাচ্ছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রাব্বাল আরশিল আযীম, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, আন তাফরুজা আন্না কুরবাতানা ওয়া আন তাদফা আন্না কুল্লাল বালায়া ওয়াল মুসিবাত। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে এই অবস্থা থেকে নাজাত দিন, সিরাতে মুস্তাকিম অবলম্বন করার তৌফিক আমাদেরকে দিন, এবং আমাদেরকে মৃত্যু যখন দিবেন পরিপূর্ণ ঈমান এবং ইসলামের উপরে আমাদেরকে মৃত্যু দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
احسن الله اليكم وجزاك الله خيرا شيخ
امين اياكم
شيخ আমাদের লিটারালি আমাদের হাতে 7 মিনিট আছে ব্রডকাস্টিং এর জন্য, আপনি 99% কোশ্চেন অ্যানসার করছেন শেখ। একটা কোশ্চেন ছিল, ওটাকে আমি কুইকলি করে নিব নাকি এটা অন্য সময়
যাবে? তাফাতুল তাফাতুল আসলে যদি যদি বিষয় সংক্রান্ত হয় তাহলে।
ওয়াল, প্রশ্নটা হচ্ছে আপনাদের ডাক্তার ভাইদের জন্য, না বলা হয়েছে যে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোনো মুসলিম যদি আফওয়ান শেখ আফওয়ান এটা গোসলের জন্য, আচ্ছা কোশ্চেনটা ইংলিশে বলছেন, দে আর সেভারাল কোশ্চেন্স ফ্রম ব্রাদার্স রিগার্ডিং করোনা ভাইরাস ফিতনা, গভর্নমেন্ট ডাজন্ট গিভ সেফটি ইকুইপমেন্টস ফর ডাক্টার্স অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্কার্স, পেশেন্টস আর
নট গভর্নমেন্ট
গভর্নমেন্ট আপনার আপনার সেফটি ইকুইপমেন্ট দিচ্ছে না ডাক্তারদেরকে বা হেলথ কেয়ার
ওয়ার্কার,
এবং পেশেন্টরা এখনও ডায়াগনোসড হয় নাই, এবং কিছু কিছু অল্প অল্প বিষয়ে যারা ডায়াগনোসড হচ্ছেন তাদেরকে এখনও ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, এবং ট্রিটমেন্ট না দিলে এটা হয়তো আরও একটু আরও বেশি খারাপের পর্যায়ে চলে যেতে পারে। এখন এইসব ডাক্তার ভাইদের ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে বের হয়েও না এবং পেশেন্ট না দেখতে, কিন্তু হসপিটাল থেকে বলতেছে যে পেশেন্ট দেখতেই হবে, না হলে চাকরি চলে যাবে, এই বিষয়ে আমাদের ডাক্তার ভাইরা কি করতে পারেন?
নাম বারাকাল্লাহু ফিকুম। প্রথমত কথা হচ্ছে, এই সমস্ত ডাক্তার ভাইরা প্রত্যেক দিন এই যে সকাল সন্ধ্যা রাজকারগুলো, রাতের রাজকারগুলো, এগুলো ঠিকঠাক মতো করেন। আল্লাহ আজ্জা জাল্লা আপনাদেরকে একটা দায়িত্ব দিছেন, একটা দায়িত্ব দিছেন, এই দায়িত্ব এটা পালন করা আপনাদের জন্য ওয়াজিব। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন এবং এই নিয়তে আপনারা ঘর থেকে বের হবেন যে আল্লাহ আপনি আমাদের উপরে যে দায়িত্ব দিছেন সেই দায়িত্বটা পালনের জন্য, সেই দায়িত্ব পালনের জন্যই আমরা যাচ্ছি। এখানে প্রথমত যে আমার চাকরি চলে যাবে কিংবা যে আমার তাহলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, ওই চিন্তাটা মাথাতে আদৌ রাখবেন না, এই চিন্তাটা মাথায় আদৌ রাখবেন না। কারণ আপনি যদি নিজের ক্যারিয়ার ঠিক রাখার জন্য কিংবা চাকরি ঠিক রাখার জন্য যদি ওইখানে যান, আল্লাহ না করুন আপনি আক্রান্ত হন, তাহলে কিন্তু আপনি আপনার তাওহিদি আকীদা থেকে আপনি সরে গেলেন। এটা আপনার মুসলিম আরেক মুসলিম ভাইয়ের প্রতি আপনার দায়িত্ব। আল্লাহ আজ্জাজাল্লা ওই ইলিম আপনাকে দিয়েছেন যে তাদের সেবা করার বা তাদেরকে সেবা করার একটা সুযোগ আপনি পেয়েছেন, ওইটাকে আপনি কাজে লাগান এবং এই দায়িত্ব আল্লাহ প্রদত্ত দায়িত্ব আদায়ের জন্য আপনি যান এবং নিজের প্রোটেকশন যেগুলো এই যে আওরাদ আজগারগুলো পড়ে যান এবং দৃঢ় বিশ্বাস রাখেন যে কোনো হার্ম আপনাকে পৌঁছাবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইয়ুন ফিল আরদ ওয়ালা ফিস সামা, দুনিয়াতে হোক আকাশে হোক কোনো হার্ম আপনাকে পৌঁছাতে পারে না, আল্লাহর নাম নিয়ে, যার নাম নিলে কোনো হার্ম পৌঁছাতে পারে না। আপনাকে দেখলে করোনা তো পাথা মানে কি দৌড়াবে, করোনা পালানোর কথা। আপনার ওজুর নূর যখন চমকাতে থাকবে, আপনার ওজুর আলো যখন আপনার চেহারায় চমকাতে থাকবে, তখন আপনার নাক দিয়ে ঢুকে ঢুকা তো দূরের কথা, আপনার আপনার আলোতে হয়তো করোনাই জলে পড়ে মরবে, এটি সাধারণ কথা না। ওজুর যে নূর সেটা আমরা তো দেখি না, ইয়াউমাল কিয়ামা ওইটা দ্বারাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে চিহ্নিত করবেন। তো যাই হোক, এখন বিপদের সময় আপনারা দেখবেন না, রোগী দেখবেন না, যখন রোগী দেখা দরকার তখন আপনারা দেখবেন না, আর যখন সব ঠিকঠাক আছে তখন আপনারা 700 থেকে 1500 টাকা পর্যন্ত আপনারা ভিজিট নেবেন, এটা কেমন কথা? তখন আপনাদের ফ্যামিলিরা বক্স ভরে ভরে টাকা রাখবে, ডেইলি আপনি 50-60 জন 100 জন রোগী দেখবেন। আর এখন যখন রোগী ডাক্তারের খুব প্রয়োজন, এখন আপনি বলবেন যে না আমি দেখবো না, এটা হতে পারে না। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন এবং ওইটাকে নিজের যে ক্যারিয়ারের জন্য না, নিজের রিজেক্টের জন্য না, বরঞ্চ আল্লাহ আজ্জা ওয়াজাল্লা প্রদত্ত ওয়াজিব হিসেবে এটাকে দেখেন। ইয়াদাতুল মরিদ, প্রথমত এটা তো এমনিতেই সুন্না, একজন রোগীকে দেখতে যাওয়া এটা এমনিতেই সুন্না। আর বিশেষ করে এটা যেহেতু আপনার প্রফেশন, আপনার দায়িত্ব, সুতরাং এবং এর সাথে তৃতীয় যে বিষয়টা, যে যেহেতু কর্তৃপক্ষের আদেশ, কর্তৃপক্ষের আদেশ মান্য করা এটাও ওয়াজিব। আর যেহেতু বিষয়টা আপনি দেখতেছেন না যে আসলে কখন, এখানে যদি হতো যে কর্তৃপক্ষ আপনাকে বলতেছে যে এখন আপনি স্পষ্ট আগুন দেখতে পাচ্ছেন, আপনাকে বলছে যে আপনি আগুনে ঝাঁপ দেন, তাহলে সেখানে একটা বিষয় ছিল যে আপনি এখানে ওয়ালা তুলকু আনফুসাকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, ফেলে দিও না। কিন্তু এখানে যেহেতু বিষয়টা হচ্ছে আনসিন, হতে পারে করোনা, হতে পারে নর্মাল, এখন এমন অবস্থা হয়েছে মানুষের মধ্যে আতঙ্ক যে মসজিদে অনেকে মানে স্বাভাবিক হাঁচি কাশিটাও কিন্তু দিতে পারছে না, দিলেই তার প্রতি আরেকজন তাকাচ্ছে, সুবহানাল্লাহ। অথচ হাঁচি দেওয়া এটা কিন্তু আসলে নিয়ামা মিনাল্লাহ, হাঁচি এটা নিয়ামা মিনাল্লাহ, এটা দ্বারা ভাইরাস দূর হয়, এর জন্য হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা এটা সুন্নাহ, তাশমিতুল আতিস। এবং কেউ আলহামদুলিল্লাহ বললে তাকে ইয়ারহামুকাল্লাহ বলা উচিত, কিন্তু আমাদের মুসলিম সমাজে অবস্থা মানে সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। মসজিদে গিয়ে আপনি হাঁচি দেবেন, দেখবেন যে হয়তো পাশের লোকটা আপনার থেকে তার দূরত্ব আরো কি করে নিচ্ছে, আরো বাড়ায় নিচ্ছে, এমনিতেই তো ফাঁকা হয়ে দাঁড়ায়, এরপরে আরো আরো সরে দাঁড়াতে যায়, মনে হয় যে কি একটা সমস্যার মধ্যে পড়ছি। না খায়রান ইনশাআল্লাহ।
শেখ, ওটার সাথে অ্যাড করি যে ডাক্তার ভাইরা নিজেদেরকে জানেন কীভাবে প্রোটেক্ট করতে হয়, কারণ আপনাদের সেই ট্রেনিংগুলো আছে, সেই মেজারগুলো নিয়ে আল্লাহর উপর ভরসা করে আপনারা রোগী দেখবেন। শেখ, আমাদের বোন একজন ইমেল করছেন, আপনি কোশ্চেনে উত্তর দিছেন, যারা ওয়েস্টে আমরা যেরকম লকডাউন হয়ে আছি, মসজিদে যা আমাদের বাইরে যাওয়া নিষিদ্ধ, অনেক দেশেই পুলিশরা ধরতেছে মানুষদেরকে বা টিকিট দিচ্ছে, মানে ফাইন করতেছে, সে সে পর্যায়ে তো আমরা ডেফিনেটলি বাসায় থাকতে পারি যেহেতু মসজিদে যাওয়া নিষেধ এবং বাইরে যাওয়া নিষেধ, এই বিষয়ে আপনি যদি খুব শর্টলি কিছু একটা বলতেন।
বারাকাল্লাহু ফিক। যদি রাষ্ট্রীয়ভাবে ওদের কোনো মানে অর্ডিন্যান্স জারি হয় তাহলে অবশ্যই সেটা মানে অনুসরণ করা এটা দরকার। রাষ্ট্রীয়ভাবে যদি এরকম কোনো আদেশ জারি হয়ে থাকে তাহলে সেটাকে অনুসরণ করা জরুরি। জি
আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।